ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাসেল্লা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর ঘড়িতে সময় রাত 10:33 এই মুহূর্তে। আজকে প্রচণ্ড গরম, আমি ঢাকার কথা বলতে পারি, প্রচণ্ড 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 গরম পড়েছে। আমি জানি না পুরো বাংলাদেশের অবস্থা কেমন, কিন্তু আমার ধারণা আজকে আসলেই গরমের পরিমাণটা অনেক বেশি। এবং এই যে রাত হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে পরিমাণ গরম, এটা আসলে বেয়ার করা খুবই কঠিন। যাই হোক, আপনাদের গরমের একটু মাঝে একটু প্রশান্তি দিতেই আজকে শুরু করছি একটা নতুন এপিসোড। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন অনেকেই, দেরি করছেন কেন জিজ্ঞেস করেছেন কেউ কেউ। আমি বলছি যে দেরি করছি না, আসলে আমরা শুরু করব কিছুক্ষণের মধ্যেই। আমাদের সাথে আছেন সিং চৌধুরী, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে ভূত ডট কম অলরেডি আমাদের যে ইউটিউবের যে প্ল্যাটফর্মটা, সেটা 2 মিলিয়ন ক্রস করেছে। এবং তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের আমাদের সবাইকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম করতে চেয়েছি, যেই প্ল্যাটফর্মে আমরা আসলে কি বলবো, এটাকে ফোরাম বলতে পারেন একটা, ইট ইজ কাইন্ড অফ ফোরাম। এবং যেখানে আমরা চাই যে সবাই এসে কথা বলুক, সবাই এসে সবার মতামত শেয়ার করুক, এরকম একটা প্ল্যাটফর্ম আমরা আসলে বানাতেই চেয়েছি। এবং সেই প্ল্যাটফর্মটির নামই হচ্ছে অন্নভুবন। আপনারা যদি চেক করতে চান চলে যেতে পারেন www.bhoot.com.bd-তে এবং খুঁজে নিতে পারেন। সেখানে যেমন ঘটনা, ঠিক একইভাবে অন্নভুবন আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম, আমাদের নিজেদের। এটা ইউটিউব না, এটা অন্য কোনো প্ল্যাটফর্ম না, এটা কমপ্লিটলি আমাদের প্ল্যাটফর্ম, ভাবতেও অনেক ভালো লাগে। যাই হোক, আমরা আজকে প্রথম ঘটনায় যাই। আজকের এই এপিসোডটির নাম হচ্ছে সিঙ্গাপুরের অলৌকিক রাম্বুতান। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে সিঙ্গাপুরে, মানে সিঙ্গাপুর কি বলবো, যে মানে পৃথিবীর মধ্যে এমন একটা শহর যে শহরটা মানে উন্নত শহরগুলোর নাম যখন আমরা উল্লেখ করব তার মধ্যে সিঙ্গাপুরের নাম আসতেই হবে। সেইরকম শহরেও যে অলৌকিক ঘটনা ঘটে, সেইরকম শহরেও যে মানুষ ভয় পায়, সেরকম শহরেও যে খুব উদ্ভট কিছু ঘটতে পারে, এটা ভাবতেই কেমন লাগে না? চলুন আজকের ঘটনাটা শুনি, তাহলে সব সন্দেহ দূর হয়ে যাবে। চলুন আমরা শুরু করি আমাদের আজকের ঘটনা।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাসেল্লা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। মহান আল্লাহ আপনাকে, আপনার পরিবারের সবাইকে ভালোর দলে রাখুন, এই দোয়াই রইল। আমি তানজিলা চৌধুরী, আমি একজন স্টুডেন্ট, বর্তমানে ডিগ্রি তৃতীয় বর্ষে অধ্যয়ন করছি। আজ July 3, 2026 আমি আমার ঘটনাগুলো পাঠিয়েছি সিলেট নবীগঞ্জ থেকে। এই প্রথম কোন প্ল্যাটফর্মে আমি ইমেল করছি, তাই দয়া করে ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই, কারণ আমাদের ভূত ডট কম পরিবার ইতোমধ্যেই 2 মিলিয়ন অতিক্রম করেছে। আপনি আমাদের মতো অনেকের জীবনেই বড় একটা জায়গা জুড়ে আছেন, তিনি আরো অনেক কথাই বলেছেন, সেগুলো আমি নাই বা পড়লাম। এরপরে তিনি বলেছেন আমার একান্ত কিছু কথা। আমার বড় ভাইয়া, ওনার নাম তাজুল ইসলাম চৌধুরী, 2012 সালে যখন আমার ভাইয়া আপনার কণ্ঠে ভূত FM শুনতেন, তখন অনেক কৌতূহল নিয়ে ওনার দিকে তাকিয়ে থাকতাম। দেখতাম উনি অন্ধকার রুমে কানে হেডফোন গুঁজে কি সব শুনছেন। তারপর ভাইয়া একদিন আমাকে ওনার সাথে শুনতে বললেন। এরপর থেকে আমিও ভাইয়ার ভূত FM এর সঙ্গী হয়ে গেলাম। বড় ভাইয়া আপনার কণ্ঠের অনেক বড় ভক্ত ছিলেন, ছিলেন বলছি কারণ আমার ভাইয়া আর এই দুনিয়ায় নেই। আল্লাহ তাআলা ওনাকে আমাদের কাছ থেকে অনেক দূরে নিয়ে গেছেন। 2018 সালের 7 জানুয়ারি আমার বড় ভাইয়া একটা সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনার ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি, আল্লাহ তাআলা যেন তাকে শান্তিতে রাখেন। তিনি বলছেন, আজও আমি আপনার কণ্ঠে ভাইয়ার স্মৃতি খুঁজে পাই। আজ আমি আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করতে চাই, যেগুলো অতি ভয়ঙ্কর না হলেও সত্যি। আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি চাই আপনি আপনার কণ্ঠে উপস্থাপন করুন। আমার আব্বু একজন সরকারি কর্মকর্তা ছিলেন। উনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে থাকার কারণে দেশের বিভিন্ন জায়গায় ওনার পোস্টিং হতো, আর ওনার সাথে আমাদের ফ্যামিলিকে ওই সমস্ত জায়গায় যেতে হতো। ঘটনার সময়কাল 2009 থেকে 2010। আমার আব্বুর পোস্টিং হয়েছিল সিলেটের জকিগঞ্জে, যা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে অবস্থিত। ঘটনা বোঝার ক্ষেত্রে প্রথমে জায়গাটির বিবরণ দেয়া প্রয়োজন। তখন ওইখানে আমাদের ফ্যামিলি শিফটিং এর জন্য সরকারি কোয়ার্টার দেয়া হয়েছিল, এবং বর্ডারের পাশে হওয়ার কারণে এই কোয়ার্টারগুলো ছিল বুলেট প্রুফ টিনের তৈরি। বিশাল এলাকা নিয়ে এখানে মোট 7টি ঘর ছিল, যেগুলো একটির থেকে অন্যটির দূরত্ব ছিল 15 ফুট। প্রত্যেক ঘরগুলো ছিল 2 রুম বিশিষ্ট, একটা রান্নাঘর নিয়ে, আর ডান দিকে বাথরুম। মোট 5টি বড় বড় তাল গাছ, যেগুলোর দূরত্ব ছিল আমাদের কোয়ার্টার থেকে 50 ফুটের একটু বেশি, আর সেগুলো আমাদের ঘরের ঠিক ডান দিকে অবস্থিত। আর সেখানে নানান প্রজাতির গাছপালা থাকার কারণে অন্ধকার হয়ে থাকত, দিনের বেলাতেও গাছমছমে পরিবেশ। আমরা ছিলাম সেখানে বসবাসরত একমাত্র ফ্যামিলি। আমাদের কোয়ার্টারের সামনের দিকে ছিল চেকপোস্ট, আর কোয়ার্টারের পেছন দিকে কাস্টমস অফিস। দিনের বেলায় ওই দিকটা যতটা জনবহুল থাকত, সন্ধ্যার পর তার দ্বিগুণ নির্জনতা বিরাজ করত। আমাদের বাসা থেকে কিছুটা দূরে ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষজনের বাড়িঘর। তো ওইখানে আমরা যখন যাই, তার কিছুদিন পর আশেপাশের মানুষরা আমাদের দিকে প্রথম প্রথম খুব অবাক দৃষ্টিতে তাকাত। দুই একজন আম্মুকে জিজ্ঞেস করত, আপনারা এখানে আছেন কিভাবে, কোনো সমস্যা হচ্ছে না? তখন আম্মু ব্যাপারটা কি জানতে চাইতেন, কিন্তু তারা বিষয়টা এড়িয়ে যেতেন। এবার ঘটনায় ফেরা যাক। ঘটনা এক, আমরা 6 ভাই বোন ছিলাম, আমার 5 ভাই আর আমি, অর্থাৎ আব্বু আম্মু আর আমাদের 6 ভাই বোন নিয়ে ছিল পরিবার। দিনের বেলায় যখন আমার ভাই বোন স্কুলে আর আব্বু ডিউটিতে চলে যেতেন, তখন আম্মু পুরো বাসায় একাই থাকতেন। আমার 4 বছরের ভাইকে নিয়ে কাটত তার সময়। তখন টুকটাক কিছু ব্যাপার ঘটত বাসায়, যেমন পুরো বাসা ফাঁকা থাকলেও আম্মু কারো হাঁটাহাঁটির আওয়াজ পেতেন। রান্নাঘরের জিনিসগুলো এক জায়গায় রাখলে পরে দেখতেন এগুলোর স্থান পরিবর্তিত হয়েছে। এমন ছোটখাটো বিষয়গুলো আম্মু মনের ভুল ভেবে উড়িয়ে দিতেন। একদিন আম্মু আর আমার ছোট ভাই বাসায়, দুপুর ঠিক 12টার পর আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লে আমি চলে যাই। হ্যাঁ, একটা কথা বলা হয়নি, সেখানে কোনো পাকা দেয়ালের ওয়াশরুম ছিল না। ওয়াশরুমের চারপাশটা টিন দিয়ে অনেক উঁচু বেষ্টনী করা ছিল, আর ওপর দিকটা পুরোটা ফাঁকা। সেখানে ছাদটা খোলাই ছিল, আর একদম পাশেই বিশাল একটা কদম গাছ, যার পুরো ডালপালাটাই ছিল ওয়াশরুমের ওপর। তখন যখন আমি যেখানে যাই, আমার চোখ পড়ে মাটির ওপর পড়ে থাকা লম্বা সুতোর মতো কিছু একটার ওপর। দেখতে মানুষের চুলের মতো হলেও সেটা ছিল অনেক পুরো আর অনেক লম্বা। তখন আমি এটার উৎস খুঁজতে থাকলাম, দেখলাম এটি ওই কদম গাছের ওপর থেকে একদম মাটির মধ্যে এসে পড়েছে। আমি সবে 7 বছরের ছিলাম, তাই প্যারানর্মাল বিষয়গুলো আমার ধারণার বাইরে ছিল। আমি সোজা চলে আসলাম আম্মুর কাছে, বলতে লাগলাম এই সুতোর মতো জিনিসটার কথা। আম্মু আমাকে নিয়ে গেলেন ওই জায়গায় ওটা দেখার জন্য, কিন্তু বিশ্বাস করুন ওইখানে তখন কিছুই ছিল না। মাত্র 1 মিনিটের ব্যবধানে জিনিসটা পুরো হাওয়া হয়ে গেল। আমি অবাক চোখে তাকিয়ে থাকলাম আম্মুর দিকে। উনিও কিছু একটা বুঝে আর কিছু না বলে সেখান থেকে আমাকে নিয়ে আসলেন। তার কয়েক মাস পর জানতে পারি আম্মু নাকি এই এক্সপিরিয়েন্সটা আগেই করেছেন। একদিন মাগরিবের আজানের একটু পর উনি ওয়াশরুমে যান আর গিয়ে দেখেন কিছু একটা, যাতে তিনি আটকে ওঠেন। উনি দেখেন ওই কদম গাছটার ওপর থেকে বিশাল ঘন চুল এসে মাটিতে পড়েছে, যেন কেউ তার লম্বা চুলগুলো দিয়ে পুরো গাছটা ঢেকে রেখেছে। তখনই ভয় পেয়ে তিনি ঘরে চলে আসেন। আমরা ভয় পাবো ভেবে এই বিষয়ে তিনি আর কিছু বলেননি। ঘটনা দুই, 2009 সাল, তখন কুরবানির ঈদ থাকার কারণে সরকারি ছুটি ছিল। তখন সেখানকার কর্মকর্তারা ঈদের ছুটি কাটানোর জন্য যার যার বাড়িতে চলে যান। আমার আব্বু আমার বড় ভাইয়াকে সাথে নিয়ে আমাদের দাদুর বাড়িতে চলে আসেন কুরবানি দেওয়ার জন্য। তখন বাসায় আম্মু আর আমরা ভাই বোনরা ছিলাম শুধু। পুরো এলাকা জনমানবহীন, সবাই ছুটি কাটানোর জন্য চলে গেছে এবং সে কারণে কাস্টমস অফিস, চেকপোস্ট পুরো নিস্তব্ধ। ঈদের আগের রাতের কথা, তখন আম্মু আমাদের ভাই বোনকে পড়াতে বসেছেন। রাত হবে 9:30-9:30 মতো। তখন হঠাৎ মনে হল কারা যেন বাসার চারপাশে হাঁটাহাঁটি করছে। বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও তারপর শুরু হল নতুন তাণ্ডব। মনে হচ্ছিল আমাদের ঘরের টিনের চালের ওপর কারা যেন যুদ্ধ করছে, ধুমধাম আওয়াজ হচ্ছে। তারপর শুরু হল ঢিল ছোড়া, আর ঘরের চারিদিকে টিনের মধ্যে কারা যেন জোরে জোরে কিছু একটা দিয়ে আঘাত করছে। এইগুলো দেখে তো আমরা সবাই ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে আছি। তখন আম্মু হঠাৎ জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। শব্দ থেমে গেল, তারপর আবার শুরু। তখন আম্মু হঠাৎ করে বলতে শুরু করলেন, কেন এমন করছো আমাদের সাথে, কি ক্ষতি করেছি তোমাদের? আম্মুর কথার জবাবে যেন অদৃশ্য শক্তিরা উত্তর দিচ্ছিল, প্রত্যেক কথার উত্তরে আরো জোরে ঢিল ছুটছিল। আর আম্মু আবার বলে উঠলেন, আমার বাচ্চাদের ভয় দেখাচ্ছ কেন? এখন তো পুরো এলাকাতে পুরুষ মানুষ নেই, তোমরা এমন করছো সে কারণে। হঠাৎ এর উত্তরে হাসির শব্দ ভেসে ওঠে, যার কারণে আমাদের প্রত্যেকের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমার আম্মু কুরআন তেলাওয়াত করতে শুরু করেন, ঘরের চারিদিকে জমজমের পানি ছিটিয়ে দেন। ধীরে ধীরে সব থেমে যায়। উনি আজও বলেন যে ওই দিন ওনার এত সাহস কোথা থেকে এসেছিল, উনি এটা এখনো ভেবে পান না। আসলে যখন সন্তানদের ওপর কোনো বিপদ চলে আসে, তখন মায়েদের এমনই সাহসী করেন আল্লাহ। ঘটনা তিন, একদিন সন্ধ্যা রাত 7টা হবে, আম্মু আমাদের জন্য রুটি মাংস রান্না করছিলেন। তখন আমার আম্মু বড় ভাইয়ার কাছে 8টা রুটি আর তরকারি দিয়ে বললেন, এগুলো যেন ওই পাশের হিন্দু পাড়ায় একটা আন্টির ঘরে দিয়ে আসে। আম্মু রুটিগুলো সুন্দর করে গুছিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিলেন। ভাইয়াও আম্মুর কথা মতো সেগুলো নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু ভাইয়ার পেছন পেছন আমার 4 বছরের ভাইটা, ও যে চলে গেছে কেউ খেয়াল করেনি। ওই আন্টির ঘরের দিকে যেতে হলে অন্ধকার একটা রাস্তা পেরিয়ে যেতে হতো। ভাইয়া যখন রাস্তাটা ক্রস করে চলে গেলেন, তখনই ঠাস করে একটা চড়ের আওয়াজ হল। মনে হলো ঝোপের মধ্যে কেউ পড়ে আছে। তখনই কান্নার শব্দ শুনে আমরা সবাই বের হলাম। গিয়ে দেখি আমার 4 বছরের ছোট ভাইটা তার গালে হাত দিয়ে ঝোপের মধ্যে পড়ে কান্না করছে। ওকে যখন কান্নার কারণ জিজ্ঞেস করা হল, তখন ও বলল সে যখন ভাইয়ার পেছন পেছন যাচ্ছিল, তখন কেউ একজন পেছন থেকে টান দিয়ে সজোরে একটা থাপ্পড় মেরে তাকে ধাক্কা দেয়। বিশ্বাস করুন, ওর গালে, ছোট্ট সেই গালে, 5 আঙুলের দাগ স্পষ্ট হয়ে উঠেছিল। আরো অবাক করা বিষয় জানতে পারি বড় ভাইয়ার কাছে। উনি এসে আম্মুকে জিজ্ঞেস করেন, আম্মু আপনি তো দেখলাম 8টা রুটি দিয়েছিলেন, কিন্তু পরে আবার কমিয়ে দিলেন কেন? আম্মু তো অবাক, উনি বললেন, কি বলিস এসব, আমি তো 8টাই দিলাম। ভাইয়া বললেন, আমার সামনেই ওই আন্টি যখন রুটিগুলো নিচ্ছিলেন, তখন প্লেটের মধ্যে মাত্র 3টা রুটি ছিল। এগুলো শুনে আমরা সবাই অবাক। তখন ভাইয়াও আম্মুকে ক্লিয়ার করলেন যে উনি 1 সেকেন্ডের জন্য ওই রাস্তায় দাঁড়াননি। অন্য একদিনের কথা, তখন সকালবেলা ভাইয়া গরুর মাংস দিয়ে রুটি খেতে খেতে ওই তালগাছের পাশের কোয়ার্টারে চলে গেলেন। কি মনে করে উনি ওইখানে খালি ঘরটায় বসেই খাচ্ছিলেন, হঠাৎ খেয়াল করলেন ওনার প্লেট থেকে একটা গরুর মাংসের টুকরো নাই হয়ে গেছে। প্রথমে মনের ভুল ভাবলেন, পরে দেখলেন চোখের পলকেই মাংসটি নেই। এগুলো দেখে উনি ভয় পেয়ে সব ফেলে রেখে দৌড়ে ঘরে চলে আসেন। ঘটনা 4, একদিন রাতের বেলা আম্মু রুম থেকে বের হচ্ছিলেন ওয়াশরুমে যাওয়ার জন্য। ওনার হাতে ছোট্ট একটা টর্চ লাইট ছিল, কিন্তু চেক পোস্টের বাতিগুলো তখনও জ্বলছিল, সেই আলোতে চারপাশটা মোটামুটি ভালোই দেখাচ্ছিল। যখন আম্মু বের হলেন তখন একটা খচখচ শব্দ শুনে ওনার চোখ গেল সেই তাল গাছগুলোর দিকে। লাইটের আলোয় উনি যা দেখলেন তাতে ওনার জ্ঞান হারানোর মতো অবস্থা। উনি দেখলেন তাল গাছের ওপর থেকে বিভৎস ভয়ঙ্কর চেহারার একটা নারী অবয়ব ওপর থেকে নিচের দিকে নামছে। অবয়বটা কঙ্কাল সার, হাতগুলো ছিল সরু এবং লম্বা। তাল গাছের ওপর থেকে সে যেন মাটি স্পর্শ করছে। সেই অবয়বটা তার হাতগুলোর ওপর ভর করে মাথা উপর করে গাছ বেয়ে নিচের দিকে নামছে, পাগুলো উপরের দিকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আম্মু এক চিৎকার দিয়ে টর্চটা ফেলে রেখেই রুমে চলে আসেন। তারপর একটানা কিছুদিন তার গায়ে প্রচণ্ড জ্বর ছিল। এর কিছুদিন পর আমরা সবাই সন্ধ্যায় প্রাইভেট পড়তে চলে যাই অন্য এক স্যারের বাসায়। আব্বু তখন ডিউটিতে, বাসায় আম্মু রান্না করছিলেন আর আমার ছোট ভাইটা তখন ঘুমাচ্ছিল। হঠাৎ আম্মু খেয়াল করলেন কি যেন আমাদের রুমের ভেতরে ঢুকলো, যাকে দেখতে মনে হয়েছে মধ্যবয়স্ক এক পুরুষ। পরনে ব্রিটিশদের মতো জামা কাপড়, উচ্চতা প্রায় 6 ফুটের মতো। প্রথমে আম্মু ভাবলেন হয়তো আব্বু তার কোনো কলিগকে নিয়ে বাসায় এসেছেন, কিন্তু তারপর ওনার মনে হল আব্বুর তো আজকে নাইট ডিউটি আছে, উনি তো আজকে ফিরবেন না। তখনই আম্মু জিজ্ঞেস করলেন কে কে এসেছেন। আম্মু রুমে গিয়ে দেখলেন কেউ নেই। উনি অবাক হয়ে গেলেন, ঘরের মধ্যে স্পষ্ট একটা আতরের ঘ্রাণ। মানুষটা গেল কোথায়? বের হয়ে গেলেও তো ওনার চোখে পড়ত। একটাই দরজা খোলা, আর দরজাটাও রান্নাঘরের পাশেই। এরপর আম্মু এসব আব্বুকে জানান, তারপর মসজিদের ইমাম সাহেব এসে ঘর বন্ধ করে দিয়ে যান। এরকম আরো অনেক ঘটনাই ঘটেছিল আমাদের সাথে, যেগুলো বলতে গেলে ঘটনাটা অনেক বড় হয়ে যাবে। পরে আমরা শুনেছি আমাদের আগে নাকি এখানে অনেকেই এসেছেন, এক মাসের বেশি থাকতেই পারেননি, যার ফলে বাকি কোয়ার্টারগুলো বছরের পর বছর ফাঁকা পড়ে আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 2 বছর ওখানে ছিলাম। আমাদের বিভিন্নভাবে ভয় দেখালেও ওই অদৃশ্য শক্তিরা বড় কোনো ধরনের ক্ষতি করতে পারেনি। আপনাদের অনেকটা সময় নষ্ট করলাম, ধন্যবাদ রাসেল ভাই এবং লিসেনার্স আমার ঘটনাটি শোনার জন্য। ঘটনা যদি সিলেক্টেড হয় প্লিজ আমাকে জানাবেন, প্রথমবার ইমেল করলাম, লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লিখেছেন তানজিলা আক্তার চৌধুরী। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার ঘটনাটি আমাদের পড়ে ভালো লেগেছে, যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে বলে বিশ্বাস করি। আরও যে সমস্ত ঘটনা আছে সেই ঘটনাগুলো পাঠিয়ে দিন। যেহেতু আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরেছেন আপনার বাবার চাকরির সূত্রে, সুতরাং আপনি এক এক জায়গার এক এক ঘটনা এক এক পরিস্থিতির সাথে হয়তো পরিচিত। আমরা আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। আপনার ভাইয়ের জন্য আবারও দোয়া, আর আপনাদের পুরো পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। অনেকে নাম লিখছেন না, সো কমেন্ট পড়াটা একটু মুশকিল। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি, কেরানীগঞ্জ থেকে রাসেল আমাদের সঙ্গে, এছাড়াও ফরিদপুর থেকে, নামটা পড়তে পাচ্ছি না কেন, ফরিদপুর থেকে, ফরিদপুরে কি বিখ্যাত বলেন জানতে চেয়েছেন। ফরিদপুরের ভয় বিখ্যাত হতে পারে, যদি ভয় বিখ্যাত হয় ডেফিনেটলি সেই খবর আমি জানবো বা সেই খবর আমার কাছে আসবে, বাকি কোনো খবর আমার কাছে আসলে পৌঁছানোটা একটু মুশকিল। আমাদের সঙ্গে আছেন নোয়াখালী থেকে সিয়াম, আমাদের সঙ্গে আছেন ভোলা থেকে জাহিদ, এছাড়াও দুবাই থেকে শুনছেন আমাদেরকে রাকিব। যাই হোক, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি আমরা একটা নতুন ঘটনায় যেতে চাই, এবং সেই নতুন ঘটনাটি অপেক্ষা করছে আপনাদের জন্য। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক।
ওয়েলকাম ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, বলবো না আপনি কেমন আছেন, কারণ আমরা জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর তলে থাকেন। আপনার কণ্ঠের সাথে পরিচিত আমি সেই 2012 সাল থেকে। তখন আমি ও আমার ঢাকার বন্ধুরা মিলে একসাথে রাত 11:59 অপেক্ষা করতাম, কখন আপনি ঘটনা বলা শুরু করবেন। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। 2012 সালে আমি তখন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ওয়েল থেকে ছিলাম, এটা আশুলিয়াতে। আচ্ছা, মূল ঘটনায় যাই। আমার প্রবাস জীবন, আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম সাইদ, জেলা বগুড়া, গাবতলীর চকপোচাইতে। ঘটনা সেই 2018 সালের। তখন আমি সিঙ্গাপুরে অবস্থান করছি, একটি কোম্পানির অধীনে আছি। সব ঠিকঠাকভাবে যাচ্ছিল। প্রতিদিন সকালে কাজে যাই, তারপর রাতে রুমে এসে নিজে রান্না করে খেয়ে দিয়ে ঘুমাই। তারপর চলে এলো রমজান মাস, তখন আমাদের একটু ঝামেলা হয়। একই রুমে কেউ যখন রোজা রাখে আর কেউ রাখে না, তখন আসলে কি যে হয়। যারা রোজা রাখে তারা তো সেহরি খাওয়ার জন্য মাঝরাতে ওঠে, আর যারা রাখে না তাদের ঘুমে ডিস্টার্ব হয়। এই জন্য আমরা তিনজন চিন্তা করলাম যে আমরা এই এক মাস পাশের খালি রুমে শিফট হব, যেই বলা সেই কাজ। আমরা পরের দিন বিকেলে এসে তিনজন পাশের রুমে চলে যাই, আর বাকি দুইজন এই রুমে থেকে যায়। যাক, এভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন বিকেলবেলা এসে আমার এক বন্ধু বলল, চল আজকে মসজিদে গিয়ে ইফতার করব। তো আমরা দুজন বলি, আরে না থাক। আমার বন্ধুর জোরাজোরিতে আমরা গোসল সেরে তিনজন মিলে সেইখানে গেলাম। লিফট থেকে নেমে হাঁটতে লাগলাম, কারণ আমাদের রুমটা ছিল 12 তলায়। তো হাঁটার এক পর্যায়ে আমার বন্ধু বাস স্টপে দাঁড়ালো। আমরা দুজন বললাম, কিরে এখানে আবার দাঁড়ালি কেন? সে বলল, আমরা ওই মসজিদে যাব। আমরা বললাম, কোনটায়? সে বলল, লিমচুকাং, ওইটায়। সবার অবগতির জন্য জানাতে চাই, সিঙ্গাপুর একটা অমুসলিম দেশ হলেও এখানে অনেক মসজিদ আছে। মুসলিমের সংখ্যা বুদ্ধিস্টদের থেকে অনেক কম। তো ঘটনায় ফিরি, আমরা যেইখানে থাকি সেই জায়গাটার নাম চুয়াচুয়াং। এইখানেও একটা ছোট মসজিদ আছে, আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটার নাম লিমচুকাং। তো এইখানে যেতে আমাদের বাসে করে সর্বোচ্চ 10-12 মিনিট লাগবে। এই লিমচুকাং জায়গাটার একটু বর্ণনা দেই। এই জায়গাটা হল সিঙ্গাপুরের একটা খুবই গুরুত্বপূর্ণ স্থান, মানে এই জায়গাটা পুরোটাই কবরস্থান। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের সিমেট্রি বা কবরস্থান আছে। এরকম একটা জায়গায় দিনের বেলায় যেতেও গা ছমছম করে। যতদূর চোখ যায় শুধু কবরস্থান আর কবরস্থান, রাস্তার দুই ধারে ঘেরা জঙ্গল আর রামবুটানের গাছ। তো এই রামবুটান গাছের কথা মনে রাখবেন, এইটাই একটা রহস্য। যাই হোক, আমরা চলে গেলাম মসজিদে। যাওয়ার পর দেখলাম মসজিদে কিছু বাঙালি আর বেশিরভাগই সিঙ্গাপুরের সবাই বসে আছে। আমরা গিয়ে উজু করে বসে পড়লাম, আর দেখলাম মসজিদটা এত সুন্দর যা বলার ভাষা নেই। পেছনে পর্দার ভেতর কিছু মহিলার আওয়াজও শুনতে পেলাম। তারপর আজান শুরু হল, ইফতার করা শুরু করলাম। আমরা দেখলাম ইফতারে যত আইটেম আছে, আমাদের দেশে বড় বড় অনুষ্ঠানেও এত আইটেম থাকে না। তো ইফতারটা আমাদের খুব পছন্দ হল। তারপর নামাজ পড়ে বের হয়ে আসলাম, এসে দেখি একদম সন্ধ্যা হয়ে গেছে, আর চারিদিকে ঘেরা গাছপালা থাকার কারণে মনে হচ্ছে একদম রাত। আমরা তিন বন্ধু মিলে বাস স্টপে দাঁড়ালাম, বাস আসলো। আমরা আসতে থাকলাম, আসতে আসতে চারপাশ দেখছি, এত ভয়ঙ্কর লাগছিল, মনে হচ্ছিল আমরা গহীন জঙ্গলের মাঝে আছি। তো সেদিন আর কিছু হলো না, আমরা রুমে চলে আসলাম। আর এভাবেই আমরা মাঝে মাঝেই ওই মসজিদে যাই, ইফতার করে আসি। ভালোই চলছিল দিন। হঠাৎ করে একদিন আমাদের কাজের জায়গা থেকে বলা হলো যে আজ রাতে কাজ করতে হবে, দুইজনকে থাকতে হবে। আমি আমার দুই বন্ধুকে বললাম, তোরা দুজন কর, আমি বাসায় যাব, আমার সারাদিন রোজা রেখে শরীরটাও ক্লান্ত লাগছে। আমি চলে আসলাম। আসার পর গোসল সেরে মনে করলাম, যাই ইফতারটা করে আসি। তারপর সেই বাস স্টপে গেলাম, বাস আসলো। আমি আমার কার্ডটা পাঞ্চ করে বাসে উঠে বসলাম। আর এখানে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করে বসি। আমি যখন বাসতে কার্ডটা পাঞ্চ করছিলাম তখন খেয়ালই করিনি আমার কার্ডে মাত্র $3 কিছু বেশি ছিল। সিঙ্গাপুরের বাস MRT মানে ট্রেনে যাতায়াত করতে কোনো ক্যাশের ব্যবহার হয় না, এখানে সব জায়গাতে কার্ড ব্যবহার করা হয়। সেই কার্ডগুলোতে যদি $3 নিচে থাকে তাহলে সেগুলো আর পাঞ্চ করা যায় না, আর মিনিমাম $10 টপ আপ করতে হয় তখন। তো আমি মসজিদে যে পৌঁছালাম, ইফতার করে যখন চলে আসব তখন বাসে উঠে কার্ড পাঞ্চ করলাম, তখনই বুঝলাম রেড কালার দেখাচ্ছে, অ্যামাউন্ট লো। তারপর আমি অনেক ভয় পেয়ে গেলাম, এখন আমি কি করব। বাস থেকে নেমে কিছুক্ষণ বাসের ছাউনিতে বসে থাকলাম, তারপর অনেক ভেবে চিনতে ভাবলাম আজ হেঁটেই যাব। তারপর আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম, মাঝখানে কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম। হেঁটে যেতে 30-40 মিনিট লাগবে এইরকম একটা আন্দাজ করে নিলাম। 10 থেকে 15 মিনিট হাঁটার পর কেমন যেন একটা শব্দ কানে বাজছে, যেমনটা অনেক মানুষ একসাথে হাসলে হয়। আমি মনে করলাম এটা বোধহয় হেডফোনের সমস্যা, তাই কান থেকে বের করে একটু বাড়ি দিয়ে আবার কানে দিলাম এবং আমি খুব শান্ত থাকার চেষ্টা করলাম। আস্তে আস্তে হাঁটছি, আমি মনকে বারবার বোঝানোর চেষ্টা করছি সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু আমার ভেতরটা কেন যেন বারবার কেঁপে উঠছে। পরিবেশটা অন্ধকার, মাঝে মাঝে দুই একটা গাড়ি গেলে যেমন আলো হয় সেই আলো ছাড়া সব অন্ধকার। হঠাৎ আমি খেয়াল করলাম কেউ যেন আমার সামনে দাঁড়িয়ে আছে উল্টো দিকে মুখ করে। পরনে কোট প্যান্ট ছিল একদম মাটি পর্যন্ত ঝুলানো, প্যান্টটা যে মাটি পর্যন্ত ঝুলানো ছিল এর কারণ আমি শুনেছি শয়তানদের পা উল্টো থাকে এবং সে কারণে তারা একটু হয়তো বেশি ঝুলের প্যান্ট পরে। যাই হোক, হঠাৎ দেখি লোকটা জোরে দৌড় দিয়ে রাস্তার ওই পাশে চলে গেল, আর এইটা দেখে আমার মাঝে কেমন যেন কেঁপে উঠল। তারপর লোকটাকে আর দেখতে পেলাম না, আমি হাঁটা বন্ধ করলাম না। হাঁটতে হাঁটতে আমি যখন একটা বড় রামবুটান গাছের কাছে আসলাম তখন দেখি ওইখানে একটা লোক গাছের সাথে হেলান দিয়ে আছে। অন্ধকারে মুখ না দেখা গেলেও বোঝা যাচ্ছে ওইটা একটা মানুষ। তো যখন ওই গাছের নিচে আসলাম হঠাৎ করে একটা রামবুটান আমার মাথার ওপরে পড়ল। অনেকে বলতে পারেন এই রামবুটান এই ফলটা কেমন, তাদের জন্য বলছি এটা দেখতে সেম আমাদের দেশের লিচুর মতন, কিন্তু এর গায়ে লম্বা লম্বা কিছু কাঁটার মতো থাকে। এগুলো শক্ত কাঁটা না, এগুলো পাকলে একদম শরীরে লাল হয়ে যায়। তো ফলটা যখনই আমার মাথার উপরে পড়ল আমার কলিজাটা যেন বের হয়ে আসবে এরকম ভয় পেলাম। সাথে সাথে দেখলাম লোকটা আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। এইটা দেখে আমি কি করব বুঝতে পারছিলাম না। একবার ভাবলাম দৌড় দেব, তারপরে ভাবলাম না থাক দেখি কি হয়। আসলে এটা বলা বা লেখা যত সহজ হচ্ছে বাস্তবটা ছিল ততটাই কঠিন। তারপর আরো কিছু সামনে দেখলাম জঙ্গলের মাঝে কিছু একটা নড়াচড়া করছে, এইটা দেখে আমার পুরো শরীর অবশ হয়ে যাওয়ার উপক্রম। তারপর আমি খেয়াল করলাম আমি হাঁটছি কিন্তু পথ এগোচ্ছে না, আমার পা শুধু সামনে পেছনে যাওয়া আসা করছে, সামনে এগোতে পারছি না। তারপর দেখি ওই লোকটা আমার দিকে আস্তে আস্তে আসতে শুরু করল। এটা দেখে বিশ্বাস করবেন না আমি ধরেই নিয়েছিলাম আজ আমার জীবনের শেষ দিন। তো এইভাবেই যখন লোকটা কাছে আসলো আমি দেখলাম লোকটার মুখ দেখতে ঠিক একটা মাছের মতন, আর হাত দুইটা খুব ছোট ছোট এবং মুখে সে যেন কি চাবাচ্ছে যেমনটা ঘোড়া চাবায়। আমি ঠায় দাঁড়িয়ে দেখছি, আমার পা চলছে না, চিৎকার দেব মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না, আমার পুরো শরীর বরফের মতো হয়ে গেছে। তারপর দেখলাম ওই অবয়বটা আমার গলার কাছে তার হাত নিয়ে আসতে লাগলো, আর সাথে সাথে দেখলাম হাতটা কেমন যেন এগিয়ে আসতে লাগলো আমার দিকে। অচেতন হওয়ার আগ মুহূর্তে শুধু বিকট একটা আওয়াজ শুনলাম, তারপর কারো ডাকে আমার হুঁশ ফিরল। চোখ খুলে দেখি আমি রাস্তা থেকে কিছু দূরে পড়ে আছি আর আমার সামনে একজন ইন্ডিয়ান তামিল লোক আমাকে ডাকছে। সকাল হয়ে গেছে, তামিল লোকটা আমাকে বলল ইংলিশে, এখানে শুয়ে আছিস কেন? সে মনে করেছে আমি হয়তো রাতে ড্রাঙ্ক অবস্থায় এখানে পড়ে আছি। আমি তাকে অনেক ধন্যবাদ দিলাম, হেঁটে হেঁটে তারপরে বাসায় আসলাম। এসে দেখি আমার দুই বন্ধু রাতের কাজ শেষ করে বাসায় এসেছে, তারা আমাকে না পেয়ে কল দিয়ে আবারও না পেয়ে শুয়ে ঘুমাচ্ছে। ওরা মনে করেছে আমি বাইরে কোথাও গেছি। তারপর গোসল করে বাসার নিচের দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে এসে খেলাম, মাথা ব্যথার ওষুধ খেলাম, কারণ আমার মাথাটা প্রচুর ব্যথা করছিল। তারপরে আমি অনুভব করলাম আমার প্রচণ্ডভাবে জ্বর আসতে শুরু করেছে। আমি ঘুমানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু জ্বরের কারণে ঘুম আসল না। এর মাঝেই আমার এক বন্ধু ঘুম থেকে উঠে আমাকে বলল, কোথায় ছিলি? এরপর আমি সব কিছুকে খুলে বললাম। সে বলল, আজকে সন্ধ্যায় আমাদের পাশের মসজিদের হুজুরের কাছ থেকে একটু ঝাড়ফুঁক করে নিয়ে আসতে। জ্বরের কারণে সারাদিন অনেক কষ্টে কাটল। তারপর সন্ধ্যায় মসজিদে গেলাম, ইফতার করে হুজুরের সাথে দেখা করলাম। তাকে আমি সবকিছু বলার পর হুজুর আমাকে যা বললেন তাতে আমি হতবাক হয়ে গেলাম। হুজুর বললেন, কালকে রাত্রে যেটা তুমি দেখেছ সেটা ছিল একটা খারাপ জিন। যখন তুমি অচেতন হও তখন একটা বিকট আওয়াজ শুনেছ, অন্য একজন ভালো জিন এসে তাকে প্রতিরোধ করেছে, তোমাকে বাঁচিয়েছে। আর না হলে যে কোনো কিছু হয়তো ঘটে যেতে পারত। সেই রাম্বুটান গাছের নিচে তুমি পড়েছিলে এবং ওইটাই হল ওই জিনদের আবাস। তো এটাই ছিল আমার জীবনের একটা ভয়ঙ্কর ঘটনা। এরপর আমি 3 দিন বিছানায় পড়েছিলাম আর ভয়ানক কিছু স্বপ্ন দেখেছিলাম। তারপর ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। ওই দিনের কথা মনে পড়লে এখনো আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। কয়েক মাস যাবৎ আমি দেশে এসেছি, বিয়ে শাদী করার জন্য এসেছি। বিয়ে করেছি এক বার্মিজ মেয়েকে। কিছুদিন পর আবার আমরা দুজন সিঙ্গাপুর চলে যাব। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ঘটনাটি কতটা গুছিয়ে লিখতে পারলাম বলতে পারি না। যাই হোক, আপনি ঘটনা লিখেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আশা করব যারা শুনেছেন তাদের কাছে এই ঘটনাটি ভালো লেগেছে। আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আরো ঘটনা এক্সপেক্ট করব। আশা করছি পরবর্তীতেও যদি কোনো ঘটনা পান আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আমরা চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সঙ্গে একজন অতিথি উপস্থিত আছেন এবং তিনি হচ্ছেন ফাহিম আহমেদ। ফাহিম আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আমি সবসময় ভালোর দলে। ফাহিম আহমেদ, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি ভূত.কম এ। আশা করছি আপনি ভালো আছেন। আপনি একটু নিজের পরিচয়টা যদি সবার জন্য একটু দিতেন।
জি ভাইয়া, আমার নাম হচ্ছে ফাহিম আহমেদ। এবার আমি সেকেন্ডারে পড়ছি, আর এর আগেও আমি একবার আসছিলাম প্রতিফেমে, আপনার সাথে কথা হয়েছিল, ওই যে নরওয়েলের বিলের একটা ঘটনা শুনেছিলাম।
ওকে, আজকের যে ঘটনাটা আপনি শোনাতে চান সেই ঘটনায় সরাসরি চলে যাই তাহলে।
আচ্ছা, আমি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। আচ্ছা, কখনো কি এটা ভেবে দেখেছেন? ধরেন আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন বা আপনি একটা জিনিস দেখতে গেছেন, হঠাৎ আপনার সামনে সমাধিত করে লাশটা যদি উঠে আসে তখন আপনার কেমন লাগবে? তো আজকে ঘটনাটা মূলত এটা নিয়ে। ঘটনাটা যে আর কি আমাকে জানিয়েছেন, সে আমার একটা বড় ভাই, হাইদ ভাই। তো তিনি অবশ্য কোভিড, এই কোভিডের তিনি ঘটনা, এই কোভিডের ঘটনাটা আমি বলবো, নাম প্রকাশ থাকে এই জন্য আমি নামটা বলবো না, তাকে আমি কোভিড বলেই একটা বলবো। হাইদ ভাই আমাকে যেভাবে বলেন, সাহিত্য মূলত ছোটবেলা থেকেই অনেক ছিল এবং চঞ্চলা কিছু। তো তিনি আর কি তার একটা কবিরাজের সাথে অনেক ভালো পরিচয় ছিল। তো তিনি সে কবিরাজকে একদিন বললেন যে আমি প্যারানর্মাল কিছু বা অ্যাবনর্মাল কিছু দেখতে চাই। তো কবিরাজ বলল যে এগুলো দেখতে চাস, নিতে পারবে না সামনাসামনি দেখলে বা ভয় পাবে অনেক বেশি। তো সাহিত ভাই তখন বলে, আচ্ছা কোনো সমস্যা নেই, আমি মেনে নিব, মানিয়ে নিব, আমি ভয় পাবো না। তো কবিরাজ একদিন বলে তাকে, তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোকে একদিন ডেকে নিব। তো একদিন এরকম একদিন চলে আসে, হাইদ ভাইয়ের অপেক্ষার পালা শেষ হয়, কবিরাজ কি তাকে ডেকে নেয়। কবির হাইদ ভাই এই কবিরাজটির কাছে যায় 10টার দিকে, এবং কবিরাজটি তাকে বলে যে আচ্ছা তুই যেহেতু অ্যাবনর্মাল কিছু দেখতে চাস, অ্যাবনর্মাল কিছু দেখতে চাস, তাহলে আজকে থাক, আজকে রাতে তোকে দেখাব। এরকম ভাবেই তারা প্রস্তুতি নিতে থাকে, এবং একটু পরে আরেকটি ছেলে আছে। আর বলছে ছেলেটির বয়স হবে 40 কি 45 এরকম বয়স হবে, এবং ছেলেটিকে দেখে মানে অনেকটা মানে তান্ত্রিকের মতোই লাগে, তান্ত্রিকরা যেরকম বড় বড় চুল রাখে ওরকমই। তো তারা সবাই আর কি যায়, মানে যাচ্ছে আর কি। তো মাঝখানে সাহিদ ভাই প্রশ্ন করে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি। তো কুবরাজ বলে যাচ্ছে আরো সামনে চলো, সবকিছু বলতেছি। তো এরকম ভাবে তারা একটা বড় একটি রামদা নেই। তো সাহেব ভাই আবারও প্রশ্ন করে যে রামদাটা কেন নিচ্ছেন আপনারা? কবিরাজকে বলে আচ্ছা তুই চুপ থাক, তুই আমাদের সাথে চল, সবকিছু দেখতে পারবি, বুঝতে পারবি। তো পথের মাঝখানে এই কবিরাজকে বলে তারা আর কি যে কবিরাজের জন্য তারা এক লাশের আর কি মাথা কেটে নিয়ে আসবে। একটা যে সুসাইড করছে একটা মহিলা, সেই মহিলার মাথা নিতে যাবে আর কি। আর যে ছেলেটা বললাম যে ছেলেটা আসছে 45-40 বছর হবে, তাকে দিয়ে আর কি এই কাজটা করানো হবে। তো মাঝখানে কবিরাজ তাদের দুজনকে আর কি তাদের শরীর বন্ধ করে নিতে বলে, এবং যেই ছেলেটিকে এই কাজটি করতে বলা হয়েছে অর্থাৎ যে মাথাটি কাটবে তাকে মন্ত্র শিখিয়ে দেওয়া হয় এবং নিয়ম শিখিয়ে দেওয়া হয়। নিয়মের ভেতরে কিছুটা এমন ছিল যে তাকে প্রথমে কবরের কাছে যেতে হবে, কবরের উপর হাত রেখে তার মন্ত্রটি বলতে হবে এবং তিনবার কবরে থাপা দিতে হবে, এবং কবরে তিনবার থাপা দেওয়ার পরে তাকে পশ্চিম দিক হয়ে দাঁড়িয়ে তার বাঁ পাটি কবরের উপর উঠিয়ে দিতে হবে। তো যেই বলা সেই কাজ, তারা আর কি যায় কবরের কাছে। কবরের কাছে গিয়ে কবিরাজ এবং সাইদ ভাই বড় একটি গোলবৃত্ত আঁকে, কবিরাজকে বড় একটি গোলবৃত্ত আঁকে, বড় একটি গোলবৃত্ত আঁকে মন্ত্র পড়ে কবিরাজকে ওটা আর কি বন্ধ করে নেয়, এবং সাইদ ভাই এবং কবিরাজ ওটার ভেতরে আর কি থাকে। সরি আমাকে ডাকছে। তো যখন গোলবৃত্তের ভিতরে সাইদ আর কবিরাজ ওখানে থাকে, এবং ওই যেই ছেলেটি মধ্যবয়সী আছে, আমি তার একটা ছন্দ নাম দিই, তাকে আমি নাবিল বলে ডাকি। আচ্ছা, তখন নাবিল ভাই সেই কবিরাজের কথা মতো কবরের কাছে যায়। কবরের কাছে গিয়ে কবরের উপর হাত রেখে মন্ত্রটি পড়ে, মন্ত্র পড়ার পরে কবরে তিনটি থাপা দেয় এবং পশ্চিম দিক হয়ে দাঁড়িয়ে কবরে বাপাটি রেখে দেয়। তো এর মতো তারপরেই আর কি শুরু হয় আর কি আসল চতুর্দিকে মানে কান্নাকাটির আওয়াজ, হাসাহাসির আওয়াজ এবং বিভিন্ন ধরনের আওয়াজ আসতে থাকে, এবং প্রচন্ড বেগে হাওয়া বইতে থাকে পশ্চিমে। তো তখন এরকম ভাবে আস্তে আস্তে সাইদ ভাই দেখে কি যে কবর থেকে একটা অশরীরী উঠে আসছে এবং সে পূর্ব দিক হয়ে দাঁড়িয়ে আছে, মানে কবর থেকে উঠে মানে কবর ভিতর থেকে উঠে পশ্চিম দিক হয়ে একজন সরি পূর্ব দিক হয়ে একজন দাঁড়িয়ে আছে সেই মহিলাটি, এবং তার চুল খুলে উঠতেছে আর কি। আর সেই ছেলেটিকে বলে দেওয়া হয়েছে যে ওই যখন ওই লাশটি উঠবে, লাশটি বা সেই অবয়বটি উঠবে মহিলা, সে অথবা কি সে কিছু বলবে, বাট তার কথার কোনো জবাব দেওয়া যাবে না, এবং তার চুলগুলো উঠবে, তার চুলগুলো চুলের মুঠি ধরে তার মাথাটি তার দেহ থেকে আলাদা করে দিতে হবে। তো তারপরে যখন সেই লাশটি কবর থেকে ওঠে, সেই মহিলাটি যে সুসাইড করছে আর কি, তো সেখান থেকে কবর থেকে ওঠার পরে সে পূর্ব দিক হয়ে দাঁড়িয়ে আছে এবং তার চুলগুলো উঠতেছে। তো সে যখন কবর থেকে ওঠার পরে সে নাবিল ভাই অর্থাৎ যার আমি ছন্দ নাম তাকে সালাম দেয় আর কি। আর কবিরাজ যে বলে দিয়েছিল যে সে যেই বলুক না কেন, সে যাই বলুক না কেন তার কথায় কোনো উত্তর দেওয়া যাবে না। তো এই জায়গাতেই সেই নাবিল আর কি ভয় পেয়ে যায় যখন তার সামনে কবর থেকে সেই মহিলাটি উঠে, মানে মৃত ব্যক্তি কবর থেকে যখন উঠে সে মানে ভয় পেয়ে যায়। সে যখন মহিলাটি তাকে সালাম দেয় সে মানে অনেক বেশি ভয় পেয়ে যায়, সে কি করবে বুঝতেছে না। তখন সে আর কি কবিরাজকে ডাকে যে আমি এখন কি করব, সে অনেক ভয় পেয়েছে। সেই সময় সেই যে লাশটা যে উঠছে কবর থেকে, সে উল্টা নাবিল ভাইয়ের মানে চুলের মুঠি ধরে তাকে অনেক উপরে তুলে চড়ে একটা আসেন, এবং সাথে সাথেই নাবিল ভাই আর কি ওখানে অজ্ঞান হয়ে যায়, এবং সেখানে প্রচন্ড বেগে হাওয়া বইতে থাকে এবং অনেক শব্দ আসতে থাকে আশেপাশে, কান্নার হাসি থেকে শুরু করে অনেক জন্তু জানোয়ারের আওয়াজ আসতে থাকে। এই মতো অবস্থায় গভীরাত এই গোলবৃত্তর ভিতর বসে থেকে দোয়া দূরত্ব দূরত্ব মন্ত্র পড়তে থাকে। তখন সেই অশরীরই অর্থাৎ সেই মহিলাটি কবর থেকে উঠছে, সে কবিরাজটিকে কাছে ডাকে, যে তাকে পাঠাইছিস সে তো পারল না, এবার তুই আয়। তো কবিরাজ সেখান থেকে মন্ত্র পড়তে থাকে এবং মন্ত্র পড়ার এক পর্যায়ে সবকিছু আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যায়, সব আওয়াজ থেমে যায়। আর এদিকে সাহেব ভাই ভয় একদম শেষ, তিনি কি করবে মানে ভেবে পাচ্ছেন না, মানে তার সামনে তিনি যে দেখতে চাইছেন অ্যাবনর্মাল কিছু, তিনি ভাবতেছিলেন সেই মুহূর্তে যেটা দেখতে চাওয়াই তার জীবনে সব থেকে বড় ভুল। তো সবকিছু নিস্তব্ধ হয়ে যায়, সেই অবয়ব সেই মহিলাটি কবিরাজকে একে বারবার ডাকতে থাকে যে তুই আমাকে ডাকিয়ে কাজটি ঠিক করিস। তো তারপরে কবিরাজ যে মন্ত্র পাঠ করা থামায় না, সে মন্ত্র পাঠ করতে থাকে। এক সময় সব সুনিশ্চিত হয়ে যায় আর সেই মহিলাটি যে লাশ সে আস্তে আস্তে পূর্ব দিকে চলতে থাকে, চলতে চলতে অন্ধকারের ভিতরে নিয়ে যায়। তখন কবিরাজটি সেই গোলবৃত্ত যে মন্ত্রের সাহায্যে সেটি খুলে ফেলে এবং তাড়াতাড়ি করে দুইজনে সাইদ ভাই এবং কবিরাজটি দৌড়ে নাবিল ভাইয়ের কাছে যাই এবং তাকে ডাকতে থাকে। সে তো অজ্ঞান হয়ে গেছে, তিনি ওঠে না। তারপরে সাহেব ভাই এবং কবিরাজটি নাবিল ভাইকে তুলে নিয়ে যেতে থাকে বাসার দিকে। যেতে যেতে তাদের সামনে অনেক বাধা চলে আসছে। তিনি যখন যাচ্ছিলেন মানে তাদের মনে হচ্ছিল তাদের পিছে মানে একটা দলের মতো দৌড়ে দৌড়ে, যেমন একটা দল একসাথে দৌড়ালে, দশ মিনিট জন একসাথে দৌড়ালে যেরকম শব্দ হয়, ধাওয়া করলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হচ্ছিল। কবিরাজ তো ভয় পাবে না, স্বাভাবিক, সে মন্ত্র পড়তেছে। বাট এদিকে সাহেব ভাই অনেক বেশি ভয় পেয়ে যায় আর তিনি ভয়ে মানে তিনি কি করবেন বুঝে পাচ্ছিলেন, তার মনে হচ্ছিল তিনি অজ্ঞান কেন হয়ে যাচ্ছেন। তারপরে তিনি এটাও ভাবতেছিলেন তিনি কি দূর দিবেন নাকি এখান থেকে, বাট তিনি যান না। কবিরাজটি তাকে বলে তুমি ভয় পেও না, তোমার শরীর বন্ধ আছে, তারা তোমার কোনো ক্ষতি করবে। তো এই মতো অবস্থায় তারা আর কি বাসার থেকে যেতে থাকে। তাদের সামনে তারা যেহেতু কবরস্থান বাসবাগানে হয়ে থাকে, তারা যখন যাচ্ছিল তাদের সামনে মানে মনে হচ্ছিল যে তাদের পিছনে কেউ ধাওয়া পড়ছে। আবার এটাও মনে হচ্ছে যে বাসবাগান যেন বাসটা একবার নিচে পড়ছে আবার উঠে যাচ্ছে একা একা, অনেক বেশি মানে এরকম মানে শব্দ হচ্ছে। এরকম আস্তে আস্তে তারা সব বাধা পেরিয়ে বাসায় চলে যায়। বাসে চলে যাওয়ার পরে তার মন্ত্র জারি রাখে এবং অনেক পদ্ধতি অবলম্বন করে কিন্তু নাবিল ভাইয়ের জ্ঞান ফিরে না। তখন তিনি সাহেব ভাইকে বলেন আমার আলমারিতে একটা বই আছে অনেক পুরানো, আমি বইটির নাম বলছি না, সেই বইটি তো নিয়ে আই। তো সাহেব ভাই ভয়ে ভয়ে সেখান থেকে বইটি নিয়ে আসে এবং কবিরাজের হাতে দিল। কবিরাজটি যখন এই বইটা খুলে তার যে বাসা তার বাসার আশেপাশে অনেক ঝড় দোকান শুরু হয়ে অনেক শব্দ হচ্ছে, আশেপাশের গাছপালা অনেক ঝড়ে তুলতে এবং সেগুলা মনে হচ্ছে তার টিনের ছালে পড়তে। এমতো অবস্থায় এটাও মনে হচ্ছে তাতে কেউ ঢেল দিচ্ছে। সাহেব ভাই তো অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু যে কবিরাজটি সে মন্ত্র পড়তে থাকে, বইটি খুলে একটা মন্ত্র পড়তে থাকে। মন্ত্র পড়ে এক হাতে তিনি পানি নিয়ে মন্ত্র পড়তে থাকেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কবিরাজটি যে হাতে পানি নিয়েছেন কোনোভাবেই সেই পানিটি তার হাত থেকে পড়তেছে না। হাজার হোক হাতে যদি পানি নেওয়া হয় হাতের আঙ্কুলের ফাঁক দিয়ে পানিটি মূলত পড়েছে, বাট কবিরাজের হাত থেকে পানিগুলো পড়তেছে না। তিনি মন্ত্রগুলো পড়তেছেন, এক সময় তিনি সাহেব ভাই লক্ষ্য করেন কবিরাজের হাতে যে পানি সেই পানি থেকে হালকা ধোয়া বেরোচ্ছে এবং মন্ত্রপাড়ার 10-15 মিনিটের গভীর আসছে সেই পানি নাবিল ভাইয়ের গায়ে ছিটিয়ে, তারপরে নাবিল ভাই চোখ খোল, চোখ খোলার পরে তিনি শরীরে অনেক ব্যথা বোধ করে, তিনি শরীর নাড়াতে পারছিলেন না যেহেতু তাকে অনেক উপর থেকে তুলে আকাশ। তারপরে তারা অনেক ভয় পায়, আশেপাশে যেই ঝড় বাতাসটা ছিল বা ঢেল ছিল, ঢেল দিচ্ছিল দিনের চাঁদ, সেটাও অফ হয়ে যায়। তো তারপরে সাহিদ ভাইকে কবিরাজকে বলে যে চল আমি তোকে এগিয়ে নিয়ে আসি। তো তারপর কবিরাজটি সাহিদ ভাইকে তার পাশে পর্যন্ত এগিয়ে নিয়ে আসে। চলার পথে তাদের কোনো সমস্যা হয় না, কোনো অ্যাবনর্মাল কিছু ঘটে না। তো নাবিল ভাই বাসায় গিয়ে সব কিছু তার ফ্যামিলিকে বলে বলে, এবং তার মা তাকে শিল পাটা ধুয়ে সেই পানিটি পান করায় এবং পুরো শরীরে ছিটিয়ে দেয়, যেন গ্রাম ভাষায় যে শিল পাটার যদি পানি খাওয়ানো হয় শরীরে সেখান সব কেটে যায় আর। তারপর তার মানে কিছুদিন সাহিত্যে অনেক অসুস্থ থাকে, যখন তিনি সুস্থ হন তিনি কবিরাজের সাথে দেখা করেন। দেখা করার পরে নাবিল ভাইয়ের ঘটনা তিনি মানে নাবিল ভাইয়ের সম্পর্কে তিনি জানেন না, কবিরাজটি তাকে জানায় যে তিনি এখনো অসুস্থ, তিনি একদম মানে বিছানায় পড়ে তিনি উঠতে পারে। তো তারপরে কবিরাজ তার চিকিৎসা চালাতে থাকে। অনেক চিকিৎসার পরে সেই নাবিল ভাই চন্দ্রাম তিনি আর কি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে। তো তারপরে আরো অনেক ঘটনা,
সময় স্বল্পতা না, আমার মনে হয় যে জিনিসগুলো একটু মানে আমরা মানে কি বলবো, যারা যদি লম্বা করে শুনতে চাই তাহলে ঠিক ওইভাবেই জিনিসগুলো একটার পর একটা যেটা ঘটছে সেটা যদি আমরা একটু বুঝতে পারতাম। মানে আমার মনে হয় যে আপনি যেভাবে বলছেন চমৎকার বলেছেন এবং আমরা বুঝতে পেরেছি প্রথম অংশে, আমার মনে হয় এটুকু থাকলেই ভালো। কারেক্ট মি ইফ আই এম রং, আমি অনেকেই শুনছেন এবং আমার মনে হয় যে আপনি যে ঘটনাটি বললেন এখন পর্যন্ত তারা এনজয় করেছেন। সুতরাং যদি এই ঘটনার সূত্র ধরে আরো কিছু ঘটনা ঘটে থাকে সেগুলো কি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যদি একটু আমাকে বলতেন।
না, এরপরে আর কি সাহেব ভাইয়ের সাথে কোনো কিছু ঘটে নাই।
আমি সেটাই বলছি যে সময় স্বল্পতা ঠিক না, মানে এর পরে যদি ঘটনা বলতে চান তাহলে আপনার কাছে নিশ্চয়ই আরো ঘটনা আছে এবং সেই ঘটনাগুলো আমরা আসলে একে একে শুনতে চাই। আপনি এর আগেও আমাদের এপিসোডে এসেছেন, আজকেও আপনি আমাদের এপিসোডে আসলেন এবং আমি বিশ্বাস করি যে আগামীতেও খুব দ্রুত আবারও আমরা আপনাকে আমাদের এপিসোডে পাবো, ঠিক তো?
জি ইনশাআল্লাহ। আমি মূলত আচ্ছা আগে ঘটনা শেষ করে আমি কিছু কথা বলি, ঘটনাটা আমি বড় না করি। সাহিদ ভাইয়ের সাথে পরবর্তীতে কিছু ঘটে না, তিনি 2-3 দিনের মতো তার অনেক বেশি জ্বর আসে যেহেতু অনেক বেশি ভয় পেয়েছেন, আর ভয় পাইলে সবারই মূলত জ্বর আসে, বাট তার সাথে অ্যাবনর্মাল কিছু ঘটে না, তার সাথে কিছু ঘটে নাই। বাট তিনি যখন কবিরাজের সাথে যেহেতু তার ভালো সম্পর্ক, তিনি মাঝে মাঝে নাবিল ভাইয়ের খবর নিতেন। তিনি অনেকদিনই অসুস্থ থাকেন, তিনি মানে কোনো মতেই সুস্থ হচ্ছিলেন, তিনি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেন না, খাওয়া দাওয়া করলে অনেক কম, তার শরীরকে অনেক শুকায় যায় খাওয়া দাওয়া না করলে, যেটা মূলত হয়ে থাকে। কিন্তু সেই নাবিল ভাই কবিরাজের অনেক বিশ্বস্ত একজন লোক হওয়ায় তিনি তার চিকিৎসাটি চালিয়ে যান। আস্তে ধীরে আস্তে আস্তে নাবিল ভাই সুস্থ হয়ে ওঠে, তাই 2-3 মাস পর সুস্থ। তারপরে নাবিল ভাই তিনি আর কি এইসবে আর কি এইসবে মানে এইসব থেকে আর কি জড়ান না এইসবে, কিন্তু কবিরাজটি এখনো তিনি আর কি এইসব কাজে জড়াই। তার অনেক ঘটনা আছে আমি শুনেছি, উপলা হয়তো অনেক বেশি বড় না, বাট রোমহর্ষকর যাকে বলে ভয়ানক আর কি। তো ভাই এই ছিল ঘটনা, হয়তো বা আমি বুঝাই বলতে পারি নাই, অনেকটাই নার্ভাস, আগেও যদিও একবার এসেছিলাম, বাট এখন অনেকটাই নার্ভাস। আশা করছি নেক্সট টাইম যদি কোনোদিন আসতে পাই এই নার্ভাসনেসটা থাকবে না। আর আমি ভূত এফএম এর একনিষ্ঠ ফ্যান বলতে গেলে আমি একটা এপিসোড মনে হয় না আমার মিস চাই, যদি লাইভ না দেখতে পারি আমি ডাউনলোড করে শুনি। আর কোথাও যদি আমি ঘুরতে যাই, আমি আশেপাশের যার পাশেই ঘুরতে যাই বা কোথাও ঘুরতে গেলে আমি সবার থেকে আর কি অ্যাবনর্মাল কিছু ঘটছে কিনা এইসব বিষয়ে আক্স করি, যে তার সাথে কিছু ঘটছে কিনা। আমার এইসব বিষয়ে এক কথাই, ভূত বা অ্যাবনর্মাল কিছু তো অনেক বেশি ইন্টারেস্ট। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ভুলভ্রান্তি হলে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি লিসেনারদেরকেও বলবো যে যদি আমার ঘটনা ভালো না লাগে অবশ্যই খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো লাগে এটাও জানাবেন। এই ছিল ঘটনা, আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই।
আমার মনে হয় মাঝখানে সাউন্ড চলে গেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাহিম আহমেদ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এন্ড যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব হুট করেই আমরা আজকে শুরু করেছিলাম আমাদের শোটা একটু আগে, তারপরেও আপনারা যে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন আমাদেরকে সেজন্য কৃতজ্ঞতা গ্রহণ করুন। ফাহিম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আশা করব যে আবারও আসছেন, ঠিক তো?
ইনশাল্লাহ ভাইয়া, নেক্সট টাইম আবার আমি রাবিল ভাইকেও অনেক বেশি ধন্যবাদ দিতে চাই দুইবার তার মাধ্যমে আপনার সাথে যুক্ত হওয়া। আমি যার ফ্যান, যার ভিডিও দেখি, যার স্টোরি না শুনলাম আর ঘুমই পায় না, তার সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য
থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী বৃহস্পতিবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।